এলিয়াহা নম্বর ৬ ১০টি পরীক্ষা।
আমরা এলিয়াহের প্রতীকী অর্থ নিয়ে আলোচনা করে আসছি এবং এখন কার্মেল পর্বত ও সিনাই পর্বতের ইতিহাস ব্যবহার করছি দেখাতে যে প্রোটেস্ট্যান্টবাদের শিঙের জন্য একটি ক্রমবর্ধমান পরীক্ষার প্রক্রিয়া রয়েছে এবং প্রজাতন্ত্রবাদের শিঙের জন্য একটি ক্রমবর্ধমান রাজনৈতিক বিকাশ রয়েছে যা প্রোটেস্ট্যান্টবাদের শিঙের সমান্তরাল।
শেষ প্রবন্ধটি গণনা পুস্তকের ১৩ ও ১৪ অধ্যায়ে বর্ণিত বিদ্রোহ নিয়ে আলোচনা করছিল যা লোহিত সাগর পার হওয়ার পর প্রাচীন ইসরায়েলের জন্য দশম ও চূড়ান্ত পরীক্ষা চিহ্নিত করে। এই ইতিহাস মিলারাইট ইতিহাসের সূচনালগ্নের আন্দোলনের সঙ্গে সঙ্গতি রাখে, আবার ঈশ্বরের চূড়ান্ত আন্দোলনের ইতিহাসের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। প্রকাশিত বাক্য ১৪ অধ্যায়ের ৩ স্বর্গদূতের সমস্ত কাজই শুরুতে একটি আন্দোলন এবং শেষে একটি আন্দোলনের মাধ্যমে সম্পন্ন হয়।
তৃতীয় স্বর্গদূতের বার্তা প্রচারের সঙ্গে যে স্বর্গদূত যুক্ত হয় সে তার মহিমা দ্বারা সমগ্র পৃথিবীকে আলোকিত করবে। এখানে বিশ্বব্যাপী ব্যাপ্তি ও অভূতপূর্ব শক্তির একটি কাজের ভবিষ্যৎবাণী করা হয়েছে। ১৮৪০-৪৫ সালের অ্যাডভেন্ট আন্দোলন ছিল ঈশ্বরের শক্তির এক মহিমাময় প্রকাশ। প্রথম স্বর্গদূতের বার্তা বিশ্বের প্রতিটি মিশনারি কেন্দ্রে পৌঁছে গিয়েছিল এবং কতিপয় দেশে এমন ধর্মীয় আগ্রহ দেখা গিয়েছিল যা ষোড়শ শতকের ধর্ম সংস্কারের পর থেকে যে কোনো দেশে দেখা গিয়েছে তার মধ্যে সর্বাধিক ছিল। কিন্তু তৃতীয় স্বর্গদূতের শেষ সতর্ক বার্তার অধীনে যে মহাশক্তিশালী আন্দোলন হবে তা এই সবকেও অতিক্রম করবে। মহাসংঘর্ষ আগেই রপকন্থ।
প্রারম্ভিক আন্দোলনের ইতিহাস এবং সমাপনী আন্দোলনের ইতিহাসের মাঝখানে আমরা লাওদিকিয়ার মণ্ডলীর ইতিহাস পাই যে স্বর্গদূত নিজ মহিমায় পৃথিবীকে আলোকিত করে তাকে স্পষ্টভাবে একটি আন্দোলন হিসেবে চিহ্নিত করা হয়েছে, কোনো মণ্ডলী নয়।
এই ভবিষ্যৎবাণীতে উল্লিখিত সময়ে বাবিলন সম্পর্কে ঘোষণা করা হয়েছে, তার পাপ স্বর্গ পর্যন্ত পৌঁছেছে এবং ঈশ্বর তার অধর্মসমূহ স্মরণ করেছেন। প্রকাশিত বাক্য ১৮ ইঙ্ক, সে তার অপরাধের মাত্রা পূর্ণ করেছে এবং ধ্বংস শীঘ্রই তার উপর নেমে আসতে চলেছে, কিন্তু ঈশ্বরের এখনও বাবিলনে লোক রয়েছেন এবং তার বিচার প্রয়োগের পূর্বে এই বিশ্বস্তদের ডেকে বের করে আনতেই হবে যাতে তারা তার পাপে অংশ না নেয় এবং তার বিপত্তিসমূহ না গ্রহণ করে। অতএব স্বর্গ থেকে নেমে আসা এক স্বর্গদূতের দ্বারা প্রতিকায়িত এমন এক আন্দোলন দেখা যায় যিনি তার মহিমায় পৃথিবীকে আলোকিত করেন এবং প্রবল কণ্ঠে উচ্চস্বরে চিৎকার করে বাবিলনের পাপসমূহ ঘোষণা করেন। তার বার্তার সঙ্গে যুক্ত হয়ে শোনা যায় আহ্বান, হে আমার লোকেরা, তার মধ্য থেকে বেরিয়ে এসো। এই ঘোষণাসমূহ তৃতীয় স্বর্গদূতের বার্তার সঙ্গে মিলিত হয়ে পৃথিবীর অধিবাসীদের দেওয়ার জন্য চূড়ান্ত সতর্ক বার্তা গঠন করে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি শার্ট সলভিং।
সমস্ত নবী পরস্পরের সঙ্গে একমত এবং তারা ভবিষ্যৎবাণীগুলো যে দিনগুলোতে ঘোষিত হয়েছিল সেগুলোর তুলনায় শেষ দিনগুলোকে আরও স্পষ্টভাবে চিহ্নিত করেন। এই ঘটনার একটি উদাহরণ হিসেবে প্রকাশিত বাক্য অষ্টাদশ অধ্যায়ের স্বর্গদূতকে প্রকাশিত বাক্য দশম অধ্যায়ের স্বর্গদূত দ্বারা অতীতে যেমন প্রতিকায়িত করা হয়েছে তেমনই এখনও প্রতিকায়িত করা হচ্ছে। উভয়ই অবতরণ করার সময় নিজ নিজ মহিমা দিয়ে পৃথিবীকে আলোকিত করে। আর্লি রাইটিংস বইয়ে সিস্টার হোয়াইট প্রথম স্বর্গদূতকে চিহ্নিত করেছেন।
যিশু এক পরাক্রমশালী স্বর্গদূতকে নিচে নেমে এসে পৃথিবীর অধিবাসীদের সতর্ক করতে নিযুক্ত করলেন যাতে তারা তার দ্বিতীয় আবির্ভাবের জন্য প্রস্তুত হয়। স্বর্গে যিশুর সান্নিধ্য ত্যাগ করে সেই স্বর্গদূত যখন বেরিয়ে এলেন তখন তার অগ্রে অতিশয় উজ্জ্বল ও মহিমাময় এক আলো চলছিল। আমাকে বলা হয়েছিল যে তার কাজ ছিল তার মহিমায় পৃথিবীকে আলোকিত করা এবং ঈশ্বরের আগত ক্রোধ সম্পর্কে মানুষকে সতর্ক করা। প্রারম্ভিক রচনা ২৪:৪৭।
প্রকাশিত বাক্যের ১৮ অধ্যায়ের সেই স্বর্গদূত ২০০১ সালের ১১ সেপ্টেম্বর অবতীর্ণ হয়েছিল। এর প্রতিরূপ ছিল ১৮৪০ সালের ১১ আগস্ট নেমে আসা সেই স্বর্গদূত। ইশাইয়ার ষষ্ঠ অধ্যায়ে ইশাইয়াকে স্বর্গের মন্দির ও ঈশ্বরের মহিমা দেখানো হয়। ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় পদে বলা হয়েছে যে সারা পৃথিবী ঈশ্বরের মহিমায় পরিপূর্ণ। প্রকাশিত বাক্যের ১৮ অধ্যায়ের স্বর্গদূত অবতীর্ণ হলে সেটিই ঘটে।
এই সমস্ত বিষয়ের পরে আমি দেখলাম আরেকজন স্বর্গদূত ও মহাক্ষমতা নিয়ে স্বর্গ থেকে নেমে এল এবং পৃথিবী তার মহিমায় আলোকিত হল। প্রকাশিত বাক্য ১৮:১১।
ইশাইয়ার ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় পদ একই ইতিহাসকে চিহ্নিত করে।
আর একজন আরেকজনকে ডেকে বলল, পবিত্র পবিত্র পবিত্র, সেনাবাহিনীর প্রভু, সারা পৃথিবী তার মহিমায় পরিপূর্ণ। ইশাইয়া 6:3।
সিস্টার হোয়াইট ইশাইয়ার পবিত্র স্থানের দর্শনকে প্রকাশিত বাক্য 18-র আন্দোলনের সঙ্গে একত্র করেন।
সিংহাসনের সামনে থাকা সেরাফিমরা ঈশ্বরের মহিমা দর্শনে এমন শ্রদ্ধামিশ্রিত বিস্ময়ে পূর্ণ যে তারা এক মুহূর্তের জন্য আত্মতুষ্টির দৃষ্টিতে নিজেদের দিকে তাকায় না, কিংবা নিজেদের বা একে অপরের প্রশংসায় মুগ্ধ হয় না। তাদের স্তব ও গৌরব নিবেদিত সেনাবাহিনীর প্রভুকে, যিনি মহিমান্বিত ও উচ্চাসীন, যার শোভার জ্যোতি মন্দির পরিপূর্ণ করে। তারা যখন সেই ভবিষ্যৎ দেখে, সমগ্র পৃথিবী যখন তার মহিমায় পরিপূর্ণ হবে, তখন বিজয়োল্লাসের স্তবগান সুরময় জপে একজন থেকে আরেকজনের কাছে প্রতিধ্বনিত হয়। সেনাবাহিনীর প্রভু পবিত্র পবিত্র পবিত্র, ঈশ্বরকে মহিমান্বিত করাতেই তারা সম্পূর্ণ তৃপ্ত। আর তার সান্নিধ্যে, তার অনুমোদনের হাসির তলে তাদের আর কিছুই চাওয়ার থাকে না। তার স্বরূপ ধারণ করা, তার সেবা করা এবং তাকে উপাসনা করার মধ্যেই তাদের সর্বোচ্চ আকাঙ্ক্ষার পূর্ণ সাধন ঘটে। ঈশাইয়াকে দেওয়া দর্শনটি শেষকালের ঈশ্বরের জনগণের অবস্থার প্রতিনিধিত্ব করে। রিভিউ অ্যান্ড হেরাল্ড 2 ডিসেম্বর 1896।
প্রকাশিত বাক্যের 10 ও 18 অধ্যায়ে জোহনের লেখা, ঈশাইয়ার 6 অধ্যায় এবং সিস্টার হোয়াইটের টিকা, এই সবই পৃথিবী ঈশ্বরের মহিমায় আলোকিত হওয়ার চিত্রণগুলোকে ইতিহাসের একই সময়বিন্দুতে স্থাপন করে। 2001 সালের 11 সেপ্টেম্বর সংঘটিত ঘটনাবলী সারা পৃথিবী প্রত্যক্ষ করেছিল। 1863 সালে সমাপ্ত মিলেরাইট আন্দোলনের পর্যায়ক্রমিক ইতিহাসটি সেই ইতিহাসের প্রতিরূপ ছিল, যখন প্রকাশিত বাক্যের 18 অধ্যায়ের পরাক্রমশালী স্বর্গদূত অবতরণ করেন এবং প্রকাশিত বাক্যের 10 অধ্যায়ে অবতরণকারী স্বর্গদূতের সঙ্গে সম্পর্কিত ইতিহাসও যুক্ত হয়। এই প্রারম্ভিক ভিত্তিগুলো স্থাপন করে আমরা গণনা পুস্তকের 14 অধ্যায়ে বর্ণিত পরীক্ষার প্রক্রিয়ায় ফিরে আসব। মোশি যখন মিশরে ফিরে যেতে এবং যিহোশুয়া ও কালেবকে প্রস্তরাঘাতে হত্যা করতে ইচ্ছুক বিদ্রোহীদের পক্ষ থেকে মধ্যস্থতা করলেন, তখন ঈশ্বর মোশির সেই মধ্যস্থতা গ্রহণ করেন।
প্রভু বললেন, তোমার কথা মতো আমি ক্ষমা করেছি, কিন্তু আমার জীবনের শপথ, সমগ্র পৃথিবী প্রভুর মহিমায় পরিপূর্ণ হবে, কারণ যারা মিশরে এবং অরণ্যে আমি যে আশ্চর্য কাজগুলো করেছি আমার মহিমা দেখেছে, এবং এখন পর্যন্ত এই 10 আমাকে পরীক্ষা করেছে ও আমার কণ্ঠস্বর শোনেনি। নিশ্চয়ই তারা সেই দেশ দেখবে না যেটি আমি তাদের পিতৃপুরুষদের শপথ করে দেওয়ার কথা বলেছিলাম। যারা আমাকে প্ররোচিত করেছে তাদের মধ্যে কেউই তা দেখবে না, কিন্তু আমার দাস কলেব, কারণ তার মধ্যে ভিন্ন আত্মা ছিল এবং সে পরিপূর্ণভাবে আমাকে অনুসরণ করেছে, আমি তাকে সেই দেশে নিয়ে যাব যেখানে সে গিয়েছিল এবং তার বংশধরেরা তা অধিকার করবে। গণনাপুস্তক 24:24।
গণনাপুস্তকের 14 অধ্যায়ে উপস্থাপিত ইতিহাসটি প্রাচীন ইসরায়েলের চূড়ান্ত পরীক্ষা এবং তাদের ব্যর্থতা পরবর্তী 40 বছরে মরুভূমিতে তাদের মৃত্যুকে নিশ্চিত করেছিল। এই ইতিহাসটি সরাসরি প্রকাশিত বাক্য 18-র সঙ্গে সম্পর্কিত, কারণ সেখানে ঈশ্বর ঘোষণা করেছিলেন, যেমন সত্য যে ঈশ্বর জীবিত, তেমনি সমগ্র পৃথিবী প্রভুর মহিমায় পূর্ণ হবে। এটি এক অত্যন্ত শক্তিশালী ঘোষণা যা ঈশ্বর এই ঐতিহাসিক বিবরণে স্থাপন করেছেন, এবং এর মাধ্যমে তিনি জোর দিয়ে বোঝান যে গণনা পুস্তকের 13 ও 14 অধ্যায়ে উপস্থাপিত ইতিহাসটি প্রকাশিত বাক্য 18-র স্বর্গদূতের শক্তিশালী আন্দোলনের দিকে আগাম ইঙ্গিত করেছিল। যেহেতু প্রকাশিত বাক্য 18 ঈশ্বরের অবশিষ্ট জনগণের শেষ পর্যায়, তাই গণনা পুস্তকে আমরা যে অংশটি বিবেচনা করছি তাতেই ঈশ্বরের অবশিষ্ট জনগণের সূচনাও চিত্রিত হয়েছে।
1840 সালের 11 আগস্টে ইসলাম বিষয়ক দ্বিতীয় হাইয়ের একটি ভবিষ্যৎবাণী পূরণ হলে প্রাক্তন নির্বাচিত চুক্তিবদ্ধ জাতিসদ্য সঠিক বলে প্রমাণিত এলিয়াহের বার্তায় পরীক্ষিত হয়েছিল।
2001 সালের 11 সেপ্টেম্বর ইসলামের তৃতীয় বিপদ সংক্রান্ত এক ভবিষ্যৎবাণীর পূর্ণতা ঘটার সময় পূর্বে নির্বাচিত চুক্তিবদ্ধ জাতি সদ্য সঠিক প্রমাণিত এলিয়ার বার্তার অনুসারে জীবিতদের বিচারের সূচনা চিহ্নিত করেছিল।
মিলারাইট ইতিহাসের এলিয়াহের বার্তাটি ছিল ভবিষ্যৎবাণীমূলক সময়ের প্রেক্ষাপটে স্থাপিত। 11 সেপ্টেম্বর 2001 এলিয়াহের বার্তাটি ছিল ইতিহাসের পুনরাবৃত্তির প্রেক্ষাপটে স্থাপিত। 11 সেপ্টেম্বর 2001 পুনরাবৃত্তি করেছিল 11 আগস্ট 1884-এর ইতিহাসকে, কারণ উভয় তারিখই ইসলামের একটি ভবিষ্যৎবাণীর পরিপূর্তিকে নির্দেশ করে এবং উভয়ই সেই স্বর্গদূতের অবতরণকে চিহ্নিত করে যাকে নিয়ে সিস্টার হোয়াইট বলেছেন তিনি যীশু খ্রিস্টের চেয়ে কম কোনো ব্যক্তিত্ব নন। যদিও সিস্টার হোয়াইট প্রকাশিত বাক্যের 10 অধ্যায়ের স্বর্গদূত সম্পর্কে যেমন বলেছেন যে তিনি যীশু খ্রিস্টের চেয়ে কম কোনো ব্যক্তিত্ব নন, তেমনটি তিনি প্রকাশিত বাক্যের 18 অধ্যায়ের স্বর্গদূত সম্পর্কে বলেননি। তবুও প্রকাশিত বাক্যের 18 অধ্যায়ের স্বর্গদূত তার মহিমায় পৃথিবীকে আলোকিত করে এবং শাস্ত্র স্পষ্ট যে পৃথিবীকে আলোকিত করে যীশু খ্রিস্টের মহিমাই।
আদিতে প্রোটেস্ট্যান্টদের পরীক্ষা ঘটিয়েছিল যে বিচারের মাধ্যম তা ছিল এলিয়াহ দ্বারা প্রতিনিধিত্বকৃত মিলারাইট আন্দোলন। শেষ সময়ে সপ্তম দিবস অ্যাডভেন্টবাদের পরীক্ষা ঘটায় যে বিচারের মাধ্যম তা হল 144,000 দ্বারা প্রতিনিধিত্বকৃত এলিয়াহ আন্দোলন। এলিয়াহের প্রতীকটির একাধিক অর্থ আছে। যদিও তিনি মিলার ও মিলারাইট আন্দোলনের প্রতিনিধিত্ব করেন, তিনি 144,000-এরও প্রতিনিধিত্ব করে।
রূপান্তরের পর্বতে মূসা পাপ ও মৃত্যুর উপর খ্রিস্টের জয়ের সাক্ষী ছিলেন। তিনি ন্যায়ীদের পুনরুত্থানের সময় যারা কবর থেকে বেরিয়ে আসবে তাদের প্রতিনিধিত্ব করেছিলেন। এলিয়া, যিনি মৃত্যু না দেখেই স্বর্গে তুলে নেওয়া হয়েছিলেন, তিনি তাদের প্রতিনিধিত্ব করেছিলেন যারা খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় পৃথিবীতে জীবিত থাকবে এবং যারা এক মুহূর্তে চোখের পলকে শেষ তুর্যধ্বনিতে পরিবর্তিত হবে, যখন এই নশ্বরকে অমরত্ব পরিধান করতে হবে এবং এই বিনাশযোগ্যকে অবিনাশিতা পরিধান করতে হবে। 1 করিন্থিয়ান্স 15:1 যীশু স্বর্গীয় জ্যোতিতে আচ্ছাদিত ছিলেন, যেমন তিনি প্রকাশিত হবেন যখন তিনি আসবেন পাপ ছাড়া দ্বিতীয়বার পরিত্রাণের জন্য, কারণ তিনি আসবেন নিজ পিতার মহিমায় পবিত্র স্বর্গদূতদের সঙ্গে। Hebrews 9:98, Mark 8:38 উদ্ধারককর্তার শিষ্যদের প্রতি প্রতিশ্রুতি এবার পূর্ণ হল। পর্বতে ভবিষ্যৎ মহিমার রাজ্যটি ক্ষুদ্ররূপে উপস্থাপিত হল। রাজা খ্রিস্ট মূসা পুনরুত্থিত সাধুদের প্রতিনিধি আর এলিয়া উত্তোলিতদের প্রতিনিধি। The Desire of Ages 412
চুক্তিবদ্ধ জনগণের মধ্যে যারা উপেক্ষিত হয় তারা সংখ্যাগরিষ্ঠ, অনুপাত 10:2। অনেককে ডাকা হয় কিন্তু অল্প কয়েকজনকে বেছে নেওয়া হয়। প্রতিশ্রুত দেশ সম্পর্কে মন্দ প্রতিবেদনটি নাকচ করা হল কিনা অথবা ভালো প্রতিবেদনটি গ্রহণ করা হল কিনা এই বিষয়ে দশম পরীক্ষার ব্যর্থতা নির্ভর করেছিল। অতএব এখানে উপস্থাপিত ইতিহাস দেখায় যে ধারাবাহিক পরীক্ষার ইতিহাসে জয় বা পরাজয় নির্ধারিত হয় একই তথ্যকে ব্যাখ্যা করে এমন দুটি পদ্ধতির মধ্যে কোনটি নির্বাচন করা হয় তার ভিত্তিতে।
12 জন গুপ্তচরই প্রতিশ্রুত দেশ দেখেছিল, কিন্তু প্রতিশ্রুত দেশটি কী বোঝায় সে বিষয়ে দুটি ভিন্ন উপসংহার টানা হয়েছিল। একটি প্রতিবেদন মানবীয় ভয়ে প্রভাবিত ছিল, আরেকটি ছিল বিশ্বাস দ্বারা প্রভাবিত। একটিতে ঈশ্বরের নেতৃত্ব প্রত্যাখ্যান করে মিশরের দাসত্বে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ পায়, আর অন্যটিতে ঈশ্বরের নেতৃত্বে আস্থা রেখে প্রতিশ্রুত দেশের দিকে অগ্রসর হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ পায়।
মিলারাইট আন্দোলনে অধিকাংশই তাও বাবিলনের দাসত্বে ফিরে যেতে এবং তার কন্যা হতে বেছে নিয়েছিল, এবং এটি ছিল প্রথম স্বর্গদূতের ভবিষ্যৎবাণীমূলক বার্তা প্রত্যাখ্যান করার তাদের সিদ্ধান্তের প্রকাশ। বিশ্বস্ত মিলারাইটরা 1844 সালের বসন্তে প্রথম হতাশার সময় আপাত ব্যর্থতার পরও প্রথম স্বর্গদূতের ভবিষ্যৎবাণীমূলক বার্তাটি অনুসরণ করার পথ বেছে নিয়েছিল। গণনা পুস্তকের ইতিহাস 12 জন গুপ্তচরের 2টি ভিন্ন প্রতিবেদন উপস্থাপন করে, যা একই ভবিষ্যৎবাণীমূলক বার্তার 2টি ভিন্ন বিশ্লেষণকে প্রতিনিধিত্ব করে। 1863 সালে লাউদিকীয় অ্যাডভেন্টবাদ কোনো ভবিষ্যৎবাণীমূলক বার্তা গ্রহণ করেনি, তারা পূর্বে প্রতিষ্ঠিত একটি ভবিষ্যৎবাণীমূলক বার্তাকেই প্রত্যাখ্যান করেছিল। 1863 সালে লাউদিকীয় অ্যাডভেন্টবাদ সেই বাইবেলীয় পদ্ধতিতে ফিরে গিয়ে তা গ্রহণ করেছিল, যা উইলিয়াম মিলারের সমগ্র সেবাকাল জুড়ে তার বিরোধিতা করত। যারা ভবিষ্যৎবাণীমূলক বার্তাটি প্রত্যাখ্যান করে দাসত্বে ফিরে যেতে চেয়েছিল তারা গণনা পুস্তকের 14 অধ্যায়ের বিদ্রোহীদের দ্বারা প্রতিকায়িত হয়েছিল, যারা শেষ পর্যন্ত মরুভূমিতে মারা গিয়েছিল।
সংখ্যা 10 যখন প্রতীক হিসেবে বিবেচিত হয় অন্যান্য সব প্রতীকের মতো এর একাধিক অর্থ থাকে। যে পাঠ্যাংশে এটি রয়েছে সেই প্রেক্ষাপটে এর প্রতীক কী অর্থ বুঝতে হবে। 10 প্রতীক হিসেবে নির্যাতন বোঝাতে পারে, এটি একটি পরীক্ষা বোঝাতে পারে,
এটি ইউরোপের রাজাদের দশগুণ ঐক্য, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গোত্রসমূহ এবং জাতিসংঘকে প্রতিনিধিত্ব করতে পারে। স্মির্ণার মণ্ডলীতে ঈশ্বরের লোকেরা দশ দিন ক্লেশ ভোগ করবে।
তুমি যে সব কষ্ট ভোগ করবে
সেগুলোর কোনোটাকেই ভয় করো না। দেখ, শয়তান তোমাদের মধ্যে থেকে কিছু জনকে কারাগারে নিক্ষেপ করবে, যাতে তোমরা পরীক্ষিত হও, আর তোমরা দশ দিন ক্লেশ ভোগ করবে। তুমি মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকো, আর আমি তোমাকে জীবনের মুকুট দেব। প্রকাশিত বাক্য 2:10।
ইতিহাসবিদরা স্মির্ণার ইতিহাসে ডায়োক্লেশিয়ানের পরিচালিত নিপীড়নের দিকে ইঙ্গিত করেন, কারণ সেটি স্মির্ণার ইতিহাসের সবচেয়ে কঠোর নিপীড়ন ছিল এবং তা 10 বছর স্থায়ী হয়েছিল। অন্য ইতিহাসবিদরা স্মির্ণার ইতিহাসে 10টি পৃথক নিপীড়নের কথা চিহ্নিত করেন। যেভাবেই হোক, সেগুলো পরিচালিত হয়েছিল সাম্রাজ্যিক রোমের দ্বারা, যা দানিয়েলের সপ্তম অধ্যায়ে 10টি সিং দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। ওই 10 রাজা আহাব দ্বারা প্রতিকায়িত, যিনি পোপতন্ত্রের সঙ্গে ব্যভিচার করেছিলেন, এবং তারা ছিল সেই নিপীড়নের হাতিয়ার যা পোপতন্ত্র অন্ধকার যুগে হত্যাযজ্ঞ সাধনে ব্যবহার করেছিল। 10 দ্বারা ইজেবেলের পক্ষ থেকে নিপীড়ন কার্যকর করার রাষ্ট্রশক্তিকে বোঝায়। দানিয়েল প্রথম অধ্যায়ে 10 একটি পরীক্ষার সময়কালকে প্রতিকায়িত করে।
আমি মিনতি করি, তোমার দাসদের 10 দিন পরীক্ষা করো এবং আমাদের খাওয়ার জন্য শাকসবজি আর পান করার জন্য পানি দেওয়া হোক। তারপর আমাদের চেহারা তোমার সামনে দেখা হোক, আর যে যুবকেরা রাজার খাবারের অংশ খায় তাদের চেহারাও, এবং তুমি যেমন দেখবে তেমনই তোমার দাসদের সঙ্গে আচরণ করো। তাই তিনি এই বিষয়ে তাদের কথায় রাজি হলেন এবং তাদের 10 দিন পরীক্ষা করলেন। 10 দিনের শেষে দেখা গেল তাদের চেহারা রাজার খাবারের অংশ খাওয়া সব যুবকদের চেয়ে আরও সুন্দর এবং দেহে আরও পুষ্ট। দানিয়েল 1:12 নিবাপেন সেলাইফ।
গণনা 14-এ প্রাচীন ইসরায়েল ঈশ্বরকে 10 বার ক্রুদ্ধ করেছিল, যা একটি সময়কাল জুড়ে 10টি পরীক্ষাকে নির্দেশ করে।
কিন্তু যেমন আমি জীবিত আছি,
নিশ্চয়ই সমস্ত পৃথিবী প্রভুর মহিমায় পরিপূর্ণ হবে, কারণ যে সমস্ত লোক আমার মহিমা এবং আমার আশ্চর্যকর্ম দেখেছে, যেগুলো আমি মিশরে ও অরণ্যে করেছি, এবং এখন পর্যন্ত আমাকে এই 10 বার পরীক্ষা করেছে এবং আমার কথায় কর্ণপাত করেনি। গণনা 14:22।
যদি আপনি ইন্টারনেটে খোঁজ করেন যে লাল সাগর থেকে মুক্তির পর থেকে 10ম পরীক্ষার আগ পর্যন্ত যেসব 9টি বিদ্রোহ বা ব্যর্থ পরীক্ষার কথা বলা হয়, সেগুলোর মধ্যে ঠিক কোন কোন বিদ্রোহকে বোঝানো হয়েছে, তাহলে আপনি দেখবেন প্রাচীন ইসরায়েলের কোন কোন ব্যর্থতাকে ওই 10 পরীক্ষার মধ্যে গণ্য করা উচিত সে বিষয়ে কয়েকটি ভিন্ন মত রয়েছে। আমি দাবি করি লাল সাগরে যে মুক্তিকে 22 অক্টোবর 1844 সঙ্গে সুনির্দিষ্টভাবে সামঞ্জস্যপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেটি এই 10টি পরীক্ষার সূচনা। অতএব 1844 থেকে 1863 পর্যন্ত যে পরীক্ষাগুলো উদ্ভূত হয়েছে সেগুলোর গণনা শুরু করার স্থানও সেটিই। এর আগে একটি ক্রমবর্ধমান পরীক্ষার প্রক্রিয়া 1798 সালে শুরু হয়েছিল, যখন দানিয়েলের পুস্তক উন্মোচিত হয়, এবং সেই প্রক্রিয়াটি প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তার ইতিহাসকে অন্তর্ভুক্ত করেছিল, যার সমাপ্তি ঘটে 22 অক্টোবর 1844 তৃতীয় স্বর্গদূতের আগমনে।
মিনিয়াপোলিসে ঈশ্বর তার জনগণকে নতুন প্রেক্ষাপটে সত্যের মূল্যবান রত্ন দিয়েছিলেন। স্বর্গ থেকে আসা এই আলোকে কিছু লোক ঠিক সেই এক গুয়েমি নিয়ে প্রত্যাখ্যান করেছিল, যেভাবে ইহুদিরা খ্রিস্টকে প্রত্যাখ্যান করেছিল, আর পুরনো সীমাচিহ্নয় অটল থাকার কথা নিয়ে অনেক আলোচনা চলল। কিন্তু প্রমাণ ছিল যে তারা আদৌ জানত না পুরনো সীমাচিহ্ন বলতে কী বোঝায়। প্রমাণ ছিল এবং বাক্য থেকে এমন যুক্তিও ছিল যা বিবেকের কাছে গ্রহণযোগ্য ছিল, কিন্তু মানুষের মন স্থির হয়ে গিয়েছিল। আলোর প্রবেশদ্বারের ওপর সিলমোহর লাগানো ছিল, কারণ তারা সিদ্ধান্ত নিয়েছিল যে পুরনো সীমাচিহ্ন সরিয়ে দেওয়া একটি বিপজ্জনক ভ্রান্তি, যখন আসলে পুরনো সীমাচিহ্নের একটি খুঁটিও সরানো হচ্ছিল না, বরং পুরনো সীমাচিহ্ন বলতে কী বোঝায় সে বিষয়ে তাদের বিকৃত ধারণা ছিল। 1844 সালে সময় অতিবাহিত হওয়া ছিল মহৎ ঘটনাবলীর এক সময়কাল। এটি আমাদের বিস্মিত চোখের সামনে স্বর্গে সংঘটিত পবিত্র স্থান শুদ্ধিকরণকে উন্মোচিত করেছিল এবং পৃথিবীতে ঈশ্বরের লোকদের সঙ্গে তার সুনির্দিষ্ট সম্পর্কও দেখিয়েছিল। এছাড়াও প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তা এবং তৃতীয়টি যে পতাকা উন্মোচন করেছিল, যার ওপর উৎকীর্ণ ছিল ঈশ্বরের আজ্ঞাসমূহ এবং যিশুর বিশ্বাস, এই বার্তার অধীনে যে সীমানা চিহ্নগুলি ছিল তার মধ্যে ছিল ঈশ্বরের মন্দির, যা তার সত্যপ্রেমী লোকেরা স্বর্গে দেখেছিলেন, এবং ঈশ্বরের ব্যবস্থা সংবলিত সিন্দুক। চতুর্থ আজ্ঞার বিশ্রাম দিনের আলো ঈশ্বরের ব্যবস্থা ভঙ্গকারীদের পথের ওপর তার প্রখর রশ্মি নিক্ষেপ করেছিল। দুষ্টরা অমর নয়, এটি একটি পুরাতন সীমানা চিহ্ন। পুরাতন সীমানা চিহ্নের আওতায় এর চেয়ে বেশি কিছুই আমার স্মরণে আসে না। পুরাতন সীমানা চিহ্ন বদলানো নিয়ে এই সমস্ত চিৎকার চেঁচামেচি সম্পূর্ণ কল্পনা মাত্র। দ্য 1888 ম্যাটেরিয়ালস ইকটি টু
1844 সালের বৈশ অক্টোবর তৃতীয় স্বর্গদূত তার হাতে একটি বার্তা নিয়ে এসে পৌঁছাল।
যখন পবিত্র স্থানে যিশুর সেবাকার্য সমাপ্ত হল এবং তিনি অতি পবিত্র স্থানে প্রবেশ করে ঈশ্বরের বিধি ধারণকারী সিন্দুকের সামনে দাঁড়ালেন, তখন তিনি পৃথিবীর উদ্দেশ্যে তৃতীয় বার্তাসহ আরেকজন শক্তিশালী স্বর্গদূত পাঠালেন। স্বর্গদূতের হাতে একটি চর্মপত্র রাখা হল এবং তিনি যখন শক্তি ও মহিমা নিয়ে পৃথিবীতে অবতরণ করছিলেন, তখন তিনি মানুষের কাছে কখনও পৌঁছে দেওয়া সর্বাধিক ভয়ঙ্কর হুমকিসহ এক ভয়াবহ সতর্কবাণী ঘোষণা করলেন। আর্লি রাইটিংস 254
1854 সালের বৈশ অক্টোবর একটি স্বর্গদূত তার হাতে একখানা চর্মপত্র নিয়ে অবতীর্ণ হলেন, যা ঈশ্বরের লোকদের খেতে বলা হয়েছিল। তখন যে সীমাচিহ্ন মতবাদগুলো চিহ্নিত হয় সেগুলো হয় খেয়ে গ্রহণ করতে হবে, না হয় প্রত্যাখ্যান করে না খেতে হবে। তৃতীয় স্বর্গদূত যখন হাতে চর্মপত্র নিয়ে উপস্থিত হলেন, সেই চর্মপত্রের অন্তর্গত বার্তাটি 6টি পরীক্ষামূলক সত্যের প্রতিনিধিত্ব করছিল। ওই 6টি পরীক্ষা চিহ্নিত হয়েছিল এভাবে: সময়ের অতিক্রম, যা 2300 বছরের ভবিষ্যৎবাণীকে নির্দেশ করে; বিচার, যা পবিত্র স্থান শুদ্ধিকরণ হিসেবে উপস্থাপিত; তিন স্বর্গদূতের বার্তাসমূহ, ঈশ্বরের বিধান, সব্বাত এবং মৃতদের অবস্থা, যা আত্মা অমর নয় হিসেবে উপস্থাপিত।
সেই 6টি সত্য অবশ্যই পরস্পর সম্পর্কিত, কিন্তু প্রতিটিকে আলাদাভাবে মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কেউ কেউ এই তালিকায় সময়ের অতিক্রমকে অন্তর্ভুক্ত করতে না চাইতে পারেন, কিন্তু স্পষ্টতই অনেকেই এই সত্যটি প্রত্যাখ্যান করেছিলেন যে 1844 সালের 22 অক্টোবর ভবিষ্যৎবাণীর একটি প্রকৃত পরিপূর্ণতা ছিল। তারা সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছিল, যা স্বাভাবিকভাবেই তাদের পরবর্তী পরীক্ষাগুলোর সঙ্গে সংগ্রাম করতে বাধা দিয়েছিল। ঈশ্বরের পরীক্ষার প্রক্রিয়াটি বারবার একটি ক্রমোন্নতিশীল প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের আগে প্রথম যে পরীক্ষাটি দেওয়া হয় তাতে বিজয় অর্জন করা আবশ্যক।
যখন আমরা বিশ্রাম দিনের বিষয়টি নিয়ে আলো উপস্থাপন করতে শুরু করলাম, তখন প্রকাশিত বাক্য 14:9-12 উল্লেখিত তৃতীয় স্বর্গদূতের বার্তা সম্পর্কে আমাদের স্পষ্টভাবে নির্ধারিত কোনো ধারণা ছিল না। জনগণের সামনে আমরা যখন সাক্ষ্য দিতাম, আমাদের সাক্ষ্যের মূল কথাটি ছিল যে মহান দ্বিতীয় আগমনের আন্দোলন ঈশ্বরের পক্ষ থেকে, যে প্রথম ও দ্বিতীয় বার্তাগুলি ইতিমধ্যে প্রচারিত হয়েছে এবং যে তৃতীয়টি প্রদান করার কথা ছিল। আমরা দেখলাম যে তৃতীয় বার্তাটি এই কথায় শেষ হয়, এখানে পবিত্রদের ধৈর্য, এখানে তারা আছে যারা ঈশ্বরের আজ্ঞাগুলি পালন করে এবং যিশুর বিশ্বাস রাখে, এবং আমরা যেমন এখন স্পষ্ট দেখি তেমনই তখনও স্পষ্ট দেখেছিলাম যে এই ভাববাণীমূলক কথাগুলি বিশ্রাম দিনের সংস্কারের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু বার্তায় যে পশুর উপাসনার কথা বলা হয়েছে তা আসলে কি, অথবা পশুর প্রতিমূর্তি এবং চিহ্ন কি, সে বিষয়ে আমাদের কোনো নির্দিষ্ট অবস্থান ছিল না।
ঈশ্বর তার পবিত্র আত্মার মাধ্যমে তার দাসদের উপর আলো ছড়িয়ে দিলেন এবং বিষয়টি ধীরে ধীরে তাদের মনে উন্মোচিত হল। এটিকে খুঁজে বের করতে একটির পর একটি কড়ি মিলিয়ে বহু অধ্যয়ন ও উদ্বিগ্ন যত্নের প্রয়োজন ছিল। যত্ন, উৎকণ্ঠা ও অবিশ্রাম পরিশ্রমের মাধ্যমে কাজটি এগিয়ে গেছে। অবশেষে আমাদের বার্তার মহাসত্যসমূহ স্পষ্ট, সুসংযুক্ত, পরিপূর্ণ এক সমগ্র বিশ্বকে প্রদান করা হয়েছে।
এল্ডার বেটসের সঙ্গে আমার পরিচয়ের কথা আমি আগেই বলেছি। আমি দেখেছি তিনি একজন সত্যিকারের খ্রিস্টীয় ভদ্রলোক, ভদ্র ও সদয়। তিনি আমাকে এমন স্নেহে আচরণ করতেন যেন আমি তার নিজের সন্তান। প্রথমবার যখন তিনি আমার কথা শুনলেন, তিনি গভীর আগ্রহ প্রকাশ করলেন। আমি কথা বলা থামানোর পর তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আমি একজন সন্দেহপ্রবণ থমাস, আমি দর্শনে বিশ্বাস করি না,
কিন্তু যদি আমি বিশ্বাস করতে পারতাম যে বোন আজ রাতে যে সাক্ষ্যটি বর্ণনা করেছেন তা সত্যিই আমাদের জন্য ঈশ্বরের কণ্ঠস্বর ছিল, তাহলে আমি জীবিতদের মধ্যে সবচেয়ে সুখী মানুষ হতাম। আমার হৃদয় গভীরভাবে আন্দোলিত হয়েছে। আমি বক্তাকে আন্তরিক মনে করি, কিন্তু আমাদের কাছে তিনি যে বিস্ময়কর বিষয়গুলোর কথা বলেছেন, যে সেগুলো তাকে দেখানো হয়েছে, সে বিষয়ে আমি কোনো ব্যাখ্যা দিতে পারি না।
আমার বিবাহের কয়েক মাস পরে আমি আমার স্বামীর সঙ্গে মেইনের টপশামে একটি সম্মেলনে অংশ নিয়েছিলাম, যেখানে এল্ডার বেটস উপস্থিত ছিলেন। তখন তিনি পুরোপুরি বিশ্বাস করতেন না যে আমার দর্শনগুলো ঈশ্বরের কাছ থেকে। সেই সভাটি ছিল গভীর আগ্রহের একটি সময়। ঈশ্বরের আত্মা আমার ওপর নেমে এলো। আমি ঈশ্বরের মহিমার এক দর্শনে আবৃত হলাম এবং জীবনে প্রথমবারের মতো অন্য গ্রহগুলোর দৃশ্য দেখলাম। দর্শন থেকে বেরিয়ে আসার পর আমি যা দেখেছিলাম তা বর্ণনা করলাম। তখন এল্ডার বি জিজ্ঞাসা করলেন, আমি কি জ্যোতির্বিদ্যা পড়েছি? আমি তাকে বললাম, আমি কখনো জ্যোতির্বিদ্যার কোনো বইও খুলে দেখেছি বলে মনে পড়ে না। তিনি বললেন, এটি ঈশ্বরের পক্ষ থেকে। তাকে আমি এর আগে কখনো এত মুক্ত ও আনন্দিত দেখিনি। তার মুখমণ্ডল স্বর্গীয় আলোয় দীপ্ত ছিল এবং তিনি বলিষ্ঠভাবে মণ্ডলীকে উপদেশ দিলেন। সাক্ষ্যসমূবুলহ প্রথম খণ্ড আঠর্তিবে তন্ত্র।
অবশ্যই এই সব মতবাদগত পরীক্ষাগুলো পরস্পর সংযুক্ত, তবে এগুলো এমন পরীক্ষা যেগুলোকে পৃথকও করা যায় এবং সেগুলো ক্রমে ক্রমে ঈশ্বরের দাসদের কাছে উন্মোচিত হয়েছে। অনেক গির্জা আছে যারা সপ্তম দিনের সাবাত পালন করে, কিন্তু তিন স্বর্গদূতের বার্তাকে প্রত্যাখ্যান করে। তারা এই সত্যটি প্রত্যাখ্যান করে যে বিচার 1844 সালের 22 অক্টোবর শুরু হয়েছিল, তবুও তারা সাবাত পালন করে। এসব মতবাদগত পরীক্ষা পরস্পর সংযুক্ত হলেও এগুলো ছয়টি নির্দিষ্ট পরীক্ষা উপস্থাপন করে।
যেমনটি সদ্য জোসেফ বেটসের উদাহরণে দেখা গেল, জ্যোতির্বিজ্ঞানে সম্পূর্ণ পারদর্শী সেই জাহাজের অধিনায়ক আগে প্রত্যাখ্যান করা ভাববাণীর আত্মা গ্রহণ করেছিলেন। 1854 সালের ডিসেম্বর মাসে এলেন হোয়াইট তার প্রথম দর্শন লাভ করেন এবং আন্দোলনে সপ্তম পরীক্ষা এসে উপস্থিত হয়।
বাইবেলই আপনার পরামর্শদাতা হতে হবে। এটি এবং ঈশ্বর যে সাক্ষ্যসমূহ দিয়েছেন সেগুলি অধ্যয়ন করুন, কারণ সেগুলি কখনোই তার বাক্যের বিরোধিতা করে না। যদি সেই সাক্ষ্যসমূহ ঈশ্বরের বাক্য অনুযায়ী কথা না বলে, তবে সেগুলি প্রত্যাখ্যান করুন। খ্রিস্ট ও বেলিয়াল এক হতে পারে না। সিলেক্টেড মেসেজেস বই 3:33।
মহা হতাশার পরপরই সিস্টার হোয়াইট এমন একটি প্রবন্ধকে সমর্থন করেছিলেন যেখানে বলা হয়েছিল যে 22 অক্টোবর 1844 খ্রিস্ট পবিত্র স্থান থেকে অতি পবিত্র স্থানে গমন করেছিলেন। তিনি এই প্রকাশনাটি প্রত্যেক সাধুকে সুপারিশ করেছিলেন।
আমি বিশ্বাস করি 2-400 দিনের শেষে যে পবিত্র স্থান পরিশুদ্ধ করা হবে তা হল নতুন জিরুসালেমের মন্দির, যার পরিচারক খ্রিস্ট। এক বছরেরও বেশি আগে প্রভু আমাকে দর্শনে দেখিয়েছিলেন যে পবিত্র স্থান পরিশোধন ইত্যাদি বিষয়ে ভাই ক্রোজিয়ারের কাছে সত্য আলো ছিল এবং তারই ইচ্ছা ছিল যে ভাই সি ডে স্টার এক্সট্রার 7 ফেব্রুয়ারি 1846 সংখ্যায় আমাদের যে দৃষ্টিভঙ্গি তিনি দিয়েছিলেন তা লিখে প্রকাশ করবেন। আমি প্রভুর দ্বারা সম্পূর্ণভাবে অনুমোদিত বোধ করি সেই এক্সট্রা সংখ্যাটিকে প্রত্যেক সাধুকে সুপারিশ করতে। ছোট পালকে একটি কথা 12।
তিনি সমর্থন করেছিলেন ক্রোজিয়ারের খ্রিস্টের পবিত্রতম স্থানে গমনের বর্ণনাকে, কিন্তু প্রবন্ধটিতে কয়েকটি ভ্রান্ত শিক্ষা ছিল, যার মধ্যে ছিল ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের এই শিক্ষা যে দানিয়েল পুস্তকের ডেইলি খ্রিস্টের পরিচর্যার প্রতিনিধিত্ব করত। তাই তিনি একটি স্পষ্টীকরণ লিখেছিলেন যা প্রথম 1850 সালে প্রকাশিত হয় এবং পরে আর্লি রাইটিংস বইয়ে অন্তর্ভুক্ত করা হয়। সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে যারা বিচার সময়ের আহ্বান দিয়েছিল তারা ডেইলি সম্পর্কে সঠিক ধারণা পোষণ করেছিল।
তারপর আমি দৈনিক দানিয়েল 8:12 সম্পর্কে দেখলাম যে বলিদান শব্দটি মানুষের প্রজ্ঞা দ্বারা সংযোজিত হয়েছে এবং মূল পাঠ্যের অংশ নয়, এবং প্রভু বিচার ঘণ্টার আহ্বান যারা দিয়েছিলেন তাদেরকে এ বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন। 1844 সালের আগে যখন ঐক্য ছিল প্রায় সবাই দৈনিক বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গিতে ঐক্যবদ্ধ ছিলেন, কিন্তু 1844 সালের পর থেকে সৃষ্ট বিভ্রান্তিতে অন্যান্য মত গ্রহণ করা হয়েছে এবং ফলস্বরূপ অন্ধকার ও বিভ্রান্তি এসেছে।
আর্লি রাইটিংস চড়াবদ্ধ।
দানিয়েলের বইয়ে দ্য ডেইলি বিষয়টি বিংশ শতাব্দীর শুরুর দিকে ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের পদ্ধতিতে অডভেন্টবাদের ফিরে যাওয়ার এক প্রতীকে পরিণত হয়েছিল, এবং আজ দ্য ডেইলিয়ের বিষয়ে সঠিক মিলারাইট বোঝাপড়াটি অ্যাডভেন্টবাদের ধর্মতাত্ত্বিকরা প্রত্যাখ্যান করেছেন। এটি প্রত্যাখ্যাত হয়েছে যদিও সিস্টার হোয়াইট স্পষ্টভাবে চিহ্নিত করেছিলেন যে মিলারাইটরা দ্য ডেইলিকে পৌত্তলিকতার শয়তানি শক্তি হিসেবে সঠিকভাবে শনাক্ত করেছিলেন। তারা দ্য ডেইলিয়ের সত্যকে প্রত্যাখ্যান করেছে শুধু তার অনুপ্রাণিত সমর্থনের বিরোধিতা করেই নয়, যেখানে তিনি নিশ্চিত করেছেন যে মিলারাইটদের বোঝাপড়া সঠিক ছিল, বরং সরাসরি তার এই স্পষ্ট চিহ্নিতকরণেরও বিরোধিতা করে যে যে ভ্রান্ত মতবাদ শেখায় দ্য ডেইলি খ্রিস্টের পবিত্র স্থানীয় সেবাকার্যকে নির্দেশ করে তা এসেছে স্বর্গ থেকে বিতাড়িত স্বর্গদূতদের কাছ থেকেও।
আর সেখানে ছিলেন ভাই ড্যানিয়েলস, যার মনকে শত্রু প্রভাবিত করছিল, আর তোমার মন ও এল্ডার প্রেসকটের মনকে স্বর্গ থেকে বিতাড়িত স্বর্গদূতেরা প্রভাবিত করছিল। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস খণ্ড দ্বয়েশ সেভেন।
অ্যাডভেন্টিজম এখন যা তার কল্পকথার পদগুলোর একটি হিসেবে ব্যবহার করে তার প্রতি তার গভীর প্রত্যাখ্যান ছিল এতটাই তীব্র কারণ ড্যানিয়েলস এবং প্রেসকট শয়তানি শক্তির একটি প্রতীক পৌত্তলিকতা নিয়ে সেই প্রতীকটি খ্রিস্টের তার পবিত্র স্থানীয় সেবা সঙ্গে যুক্ত করেছিলেন। এতে আটটি মতবাদগত পরীক্ষা দাঁড়ায়।
1863 দিকে নিয়ে যাওয়া ইতিহাসের নবম পরীক্ষা হল 1850 সালে হাবাক্কুকের দ্বিতীয় টেবিলের প্রস্তুতি। 1833 সালের অগ্রদূত চার্টটি 1842 সালে প্রস্তুত করা হয়েছিল এবং একে 1833 চার্ট বলা হয়েছিল কেবলমাত্র এই কারণে যে এটি 1833 সালে খ্রিস্টের প্রত্যাবর্তন পূর্বাভাস দিয়েছিল। হাবাক্কুকের দ্বিতীয় টেবিল প্রস্তুত করার আদেশ 1850 সালে সিস্টার হোয়াইটকে দেওয়া হয়েছিল। হাবাক্কুকের দুইটি টেবিলের প্রস্তুতি প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের ইতিহাসকে তৃতীয় স্বর্গদূতের ইতিহাসের সঙ্গে সংযুক্ত করে। তার নাতির লেখা তার জীবন ও কাজের জীবনীতে তিনি 1850 সালের চার্টের প্রস্তুতির দিকে নিয়ে যাওয়া ঘটনাবলীর একটি সারসংক্ষেপ প্রদান করেন। তিনি এটি করেন সিস্টার হোয়াইটের প্রাসঙ্গিক মন্তব্যগুলো নির্বাচন করে এবং সেই সারসংক্ষেপে নিজের মন্তব্য যোগ করে।
আমরা ভাই নিকলসের বাড়িতে ফিরে আসার সময় প্রভু আমাকে একটি দর্শন দিলেন এবং দেখালেন যে সত্যকে সারণীতে স্পষ্টভাবে উপস্থাপিত করতে হবে এবং এতে তৃতীয় স্বর্গদূতের বার্তার মাধ্যমে অনেকেই সত্যের পক্ষে সিদ্ধান্ত নেবে। পূর্বের দুইটি বার্তাও সারণীতে স্পষ্ট করে উপস্থাপিত থাকবে। পত্র 88-1850। এই দর্শনে তাকে আরও দেখানো হয়েছিল সেই বিষয় যা জেমস হোয়াইটকে প্রকাশনা অব্যাহত রাখতে সাহস দিত। আমি আরও দেখলাম যে যেমন বার্তাবাহকদের যাওয়া প্রয়োজন, তেমনি পত্রিকাটি প্রকাশিত হওয়াও সমানভাবে প্রয়োজনীয়, কারণ বার্তাবাহকদের এমন একটি পত্রিকা প্রয়োজন যা তারা সঙ্গে বহন করতে পারে, যাতে বর্তমান সত্য থাকে এবং যা তারা শ্রোতাদের হাতে তুলে দিতে পারে, আর তখন সেই সত্যটি মনে থেকে মিলিয়ে যাবে না এবং পত্রিকাটি সেখানে পৌঁছাবে যেখানে বার্তাবাহকেরা যেতে পারে না, পূর্বোক্ত স্থানে। নতুন চার্টের কাজ সঙ্গে সঙ্গেই শুরু করা হয়েছিল এবং জেমস পরের মাসে যে প্রেজেন্ট ট্রুথের সংখ্যা বের করেছিলেন তাতে ভ্রাতৃবৃন্দকে এ বিষয়ে জানানোর সুযোগ দেওয়া হয়েছিল। চার্ট দানিয়েল ও জোহনের দর্শনসমূহের একটি কালানুক্রমিক চার্ট যা বর্তমান সত্যকে স্পষ্টভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে প্রস্তুত, বর্তমানে ম্যাসাচুসেটসের ডরচেস্টারের ভাই ওটিস নিকলসের তত্ত্বাবধানে লিথোগ্রাফে মুদ্রিত হচ্ছে। যারা বর্তমান সত্য শিক্ষা দেন তারা এতে প্রভূতভাবে উপকৃত হবেন। চার্ট সম্পর্কে আরও বিজ্ঞপ্তি পরবর্তীতে দেওয়া হবে। বর্তমান সত্য নভেম্বর 1850। 1851 সালের জানুয়ারির শেষ নাগাদ চার্টটি প্রস্তুত ছিল এবং $2 বিক্রির জন্য বিজ্ঞাপিত করা হয়েছিল। জেমস হোয়াইট এতে খুব সন্তুষ্ট ছিলেন এবং এটি বিনামূল্যে প্রস্তাব করেছিলেন যাদেরকে ঈশ্বর তৃতীয় স্বর্গদূতের বার্তা দিতে ডেকেছেন, রিভিউ অ্যান্ড হেরাল্ড জানুয়ারি 1851। কিছু উদার অনুদান প্রকাশনার ব্যয় মেটাতে সহায়তা করেছিল। আর্থার হোয়াইট, এলেন জি হোয়াইট, দ্য আর্লি ইয়ার্স, ভলিউম 1, 1853।
1843 সালের চার্টের কথা বলতে গিয়ে সিস্টার হোয়াইট লিপিবদ্ধ করেছিলেন যে এটি ঈশ্বর কর্তৃক নির্দেশিত হয়েছিল।
প্রভু আমাকে দেখালেন যে 1843 সালের চার্টটি তার হাত দ্বারা পরিচালিত হয়েছিল এবং এর কোনো অংশ পরিবর্তন করা উচিত নয়। সংখ্যাগুলো তার ইচ্ছা মতোই ছিল, তার হাত তা আচ্ছাদিত করেছিল এবং কিছু সংখ্যায় থাকা একটি ভুলকে লুকিয়ে রেখেছিল যাতে তার হাত সরানো না পর্যন্ত কেউ তা দেখতে না পারে। রিভিউ অ্যান্ড হেরাল্ড 1 নভেম্বর 1850।
1855 সালে আরেকটি চার্ট তৈরি করার আদেশের সঙ্গে যুক্ত আলোটি লিপিবদ্ধ করার সময় তিনি 1855 সালের চার্টের জন্য 1843 সালের চার্ট সম্পর্কে যে ঐশ্বরিক সমর্থন দেওয়া হয়েছিল সেই একই সমর্থন প্রদান করেছিলেন এবং একই সঙ্গে তিনি উল্লেখ করেছিলেন যে তখন যে অন্যান্য চার্টগুলি তৈরি করা হচ্ছিল সেগুলি প্রভুর কাছে গ্রহণযোগ্য ছিল না। নতুন একটি চার্ট তৈরির আদেশটি নতুন একটি প্রকাশনা মুদ্রণের আদেশের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
আমি দেখেছিলাম চার্ট বানানোর এই কারবারটা সম্পূর্ণ ভুল ছিল। এর সূত্রপাত হয়েছিল ভাই রোডসের দ্বারা এবং পরে ভাই কেইস তা অনুসরণ করে এগিয়ে নিয়েছিলেন। চার্ট বানাতে এবং স্বর্গদূতদের ও মহিমাময় যিশুকে উপস্থাপন করতে কুরুচিপূর্ণ জঘন্য চিত্র তৈরি করতে অর্থ ব্যয় করা হয়েছে, এমন বিষয় আমি দেখেছি ঈশ্বরের অপছন্দনীয়। আমি দেখলাম ভাই নিকোলস যে চার্টটি প্রকাশ করেছিলেন সেই প্রকাশনার কাজে ঈশ্বর ছিলেন। আমি দেখলাম বাইবেলে এই চার্ট সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী আছে এবং যদি এই চার্ট ঈশ্বরের লোকদের জন্য পরিকল্পিত হয় তবে এটা একজনের জন্য যথেষ্ট হলে অন্যজনের জন্যও যথেষ্ট, আর যদি কারো বড় আকারে নতুন করে আঁকা চার্টের প্রয়োজন হয় তবে সবারই ততটাই প্রয়োজন। আমি দেখলাম যে ভাই কেসের মধ্যে আরেকটি চার্ট চাওয়ার অস্থির, অস্বস্তিকর, অসন্তুষ্ট, অকৃতজ্ঞ এক অনুভূতি ছিল। আমি দেখলাম যে এই রঙিন চার্টগুলো সমবেত মণ্ডলীর ওপর খারাপ প্রভাব ফেলেছিল। এতে সভায় হালকা ফাঁপা ধরনের উপহাসের মনোভাব সৃষ্টি হয়েছিল। আমি দেখলাম যে ঈশ্বরের নির্দেশে প্রস্তুত করা চার্টগুলো ব্যাখ্যা ছাড়াই মনে সুপ্রভাব ফেলেছিল। চার্টগুলোতে স্বর্গদূতদের উপস্থাপনায় এক ধরনের হালকা, মনোরম ও স্বর্গীয় বৈশিষ্ট্য আছে। মন প্রায় অজ্ঞাতসারেই ঈশ্বর ও স্বর্গের দিকে পরিচালিত হয়, কিন্তু যে অন্যান্য চার্টগুলো বানানো হয়েছে সেগুলো মনকে বিতৃষ্ণ করে তোলে এবং মনকে স্বর্গের চেয়ে পৃথিবীর বিষয়েই বেশি স্থির হতে বাধ্য করে। স্বর্গদূতদের প্রতিনিধিত্বকারী ছবিগুলো স্বর্গীয় সত্তার চেয়ে বেশি পিশাচসম দেখায়। আমি দেখলাম যে বহুদিন ও সপ্তাহ ধরে ওই চার্টগুলো ভাই কেসের মন দখল করে রেখেছিল যখন তার উচিত ছিল ঈশ্বরের কাছ থেকে স্বর্গীয় প্রজ্ঞা খোঁজা এবং আত্মার অনুগ্রহসমূহে ও সত্যের জ্ঞানে বৃদ্ধি পাওয়া। আমি দেখলাম যে চার্ট বের করতে যে অর্থ অপচয় হয়েছে সেই অর্থ যদি পুস্তিকা ইত্যাদি প্রকাশের মাধ্যমে ভাইদের সামনে সত্যকে স্পষ্টভাবে তুলে ধরতে ব্যয় করা হতো তবে তা অনেক মঙ্গল করত এবং আত্মারা রক্ষা পেত। আমি দেখলাম যে চার্ট তৈরির ব্যবসা জ্বরের মতো ছড়িয়ে পড়েছে। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস সংখ্যা 13 359 1800।
তিনি স্পষ্টভাবে বলেন যে ব্রাদার নিকোলস কর্তৃক 8টি শতাব্দী পন চার্টের প্রকাশনায় ঈশ্বর ছিলেন এবং যে বাইবেলে এই চার্ট সম্পর্কে হাবাকুক 2 একটি ভবিষ্যৎবাণী ছিল। তিনি আরও উল্লেখ করেন যে ঈশ্বর কর্তৃক আদেশিত চার্টগুলো প্লুরাল 8টি 3 এবং 8টি পন ব্যাখ্যা ছাড়াইও মনকে অনুকূলভাবে প্রভাবিত করেছিল। হাবাকুক 2 মিলারাইটদের আদেশ দিয়েছিল যে তারা দর্শনটিকে টেবিলগুলোর ওপর স্পষ্টভাবে লিখুক বহুবচনে, যাতে যে ব্যক্তি ওই দুটি চার্ট পড়ে সে ঈশ্বরের বাক্যে এদিক সেদিক দৌড়াতে পারে। ঈশ্বরীয় চার্টগুলোর কোনো অতিরিক্ত ব্যাখ্যার প্রয়োজন ছিল না, যেমন ইউরিয়া স্মিথ এর 1837 সালের জাল চার্টের ক্ষেত্রে ছিল।
আর সদাপ্রভু আমাকে উত্তর দিয়ে বললেন, দর্শনটি লিখ এবং তা ফলকগুলোর উপর স্পষ্ট করে লিখ, যাতে যে পড়ে সে দৌড়াতে পারে। হবক 2:2।
দশম পরীক্ষাটি এই প্রবন্ধের মূল বিষয়। গণনা পুস্তকের 14 অধ্যায়ে মোশি যে 10টি পরীক্ষার কথা উল্লেখ করেছেন, লোহিত সাগর থেকে মুক্তি থেকে শুরু করে 10 গুপ্তচরের বিদ্রোহ পর্যন্ত ইতিহাসের কোন কোন ঘটনাকে সেগুলো বোঝায়, এ নিয়ে হিব্রু পণ্ডিত ও অন্যান্য ধর্মতাত্ত্বিকরা নানা ধরনের অনুমান উপস্থাপন করেছেন। সেই ইতিহাসের সেই বিদ্রোহকে ঘিরে বাছাই করার মতো কয়েকটি ভিন্ন বিকল্প থাকলেও নিশ্চিত যে দশম পরীক্ষাটি মরুভূমিতে 40 বছর ধরে ধীরে ধীরে মৃত্যুর সূচনা চিহ্নিত করে, যতক্ষণ না দায়বদ্ধতার বয়সে পৌঁছেছিল এমন সব বিদ্রোহী মৃত্যুবরণ করেছিল।
অনুরূপভাবে এই 10টি মতবাদগত পরীক্ষা বাছাই নিয়ে কেউ কেউ আপত্তি করতে পারেন, কারণ আমি এখানে যা উপস্থাপন করছি তার চেয়ে ভালো বলে মনে হতে পারে এমন ভিন্নতা থাকতে পারে। তা সত্ত্বেও দশম ও চূড়ান্ত পরীক্ষাটি যেমন স্পষ্ট ছিল 10 জন গোয়েন্দার বিদ্রোহ, তেমনি স্পষ্ট এটি ছিল লেবীয় পুস্তকের 26 অধ্যায়ে উল্লেখিত 7 গুণকে প্রত্যাখ্যান করা।
এই চিহ্নিতকরণকে সমর্থন করার জন্য কয়েকটি ভবিষ্যৎবাণীমূলক প্রমাণ রয়েছে।
পরবর্তী প্রবন্ধে আমরা সেই সব ভবিষ্যৎবাণীমূলক সাক্ষ্যসমূহ শনাক্ত করা শুরু করব, যেগুলো এই চিহ্নিতকরণকে সমর্থন করে যে লেবীয় পুস্তক ২৬ অধ্যায়ের ৭ বার লাউদিকীয় অ্যাডভেন্টিজমের দশম ও চূড়ান্ত ব্যর্থতা।
যখন ঈশ্বরের শক্তি সত্য কি সে সম্পর্কে সাক্ষ্য দেয়, তখন সেই সত্য চিরকাল সত্য হিসেবে অটল থাকবে। ঈশ্বর যে আলো দিয়েছেন তার বিরোধী পরে আরোপিত কোনো অনুমান গ্রহণ করা যাবে না। মানুষেরা শাস্ত্রের এমন ব্যাখ্যা নিয়ে উত্থিত হবে যা তাদের কাছে সত্য, কিন্তু যা সত্য নয়। এই সময়ের জন্য যে সত্য তা আমাদের বিশ্বাসের ভিত্তি হিসেবে ঈশ্বর আমাদের দিয়েছেন। তিনি নিজেই আমাদের শিখিয়েছেন সত্য কি। কেউ একজন উঠবে, তারপর আরেকজনও, এমন নতুন আলো নিয়ে যা তার পবিত্র আত্মার প্রকাশের মাধ্যমে ঈশ্বর যে আলো দিয়েছেন তার সঙ্গে বিরোধ করে। এই সত্য প্রতিষ্ঠার সময় যে অভিজ্ঞতা অর্জিত হয়েছিল তার মধ্য দিয়ে যারা গিয়েছিলেন তাদের মধ্যে কয়েকজন এখনও জীবিত আছেন। ঈশ্বরের অনুগ্রহে তাদের জীবন রক্ষিত হয়েছে, যাতে তারা তাদের জীবনের অন্ত পর্যন্ত যে অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা গিয়েছিলেন তা বারবার বর্ণনা করতে পারেন, যেমন প্রেরিত যোহনও তার জীবনের একেবারে শেষ পর্যন্ত করেছিলেন। আর যারা ধ্বজাধারী ছিলেন এবং মৃত্যুবরণ করেছেন তারা তাদের লেখার পুনর্মুদ্রণের মাধ্যমে কথা বলবেন। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে এভাবেই তাদের কণ্ঠ শোনা হবে। এই সময়ের জন্য সত্য কি সে বিষয়ে তারা তাদের সাক্ষ্য দেবেন।
আমাদের বিশ্বাসের বিশেষ দিকগুলিকে বিরোধিতা করে এমন বার্তা নিয়ে যারা আসে তাদের কথা আমরা গ্রহণ করব না। তারা প্রচুর পবিত্র শাস্ত্রবাক্য একত্র করে এবং তাদের দাবিকৃত তত্ত্বগুলির চারদিকে প্রমাণস্বরূপ সেগুলো স্তূপ করে রাখে। গত ৫০ বছর জুড়ে এ কাজ বারবার করা হয়েছে। আর শাস্ত্র ঈশ্বরের বাক্য এবং তা সম্মান পাওয়ার যোগ্য হলেও সেগুলোর এমন প্রয়োগ যা গত ৫০ বছর ধরে ঈশ্বর যে ভিত্তি স্থির রেখে এসেছেন তা থেকে একটি স্তম্ভও সরিয়ে দেয়, তা একটি বড় ভুল। যে এমন প্রয়োগ করে সে পবিত্র আত্মার সেই বিস্ময়কর প্রকাশকে জানে না যা ঈশ্বরের জনগণের কাছে আসা অতীত বার্তাগুলিকে শক্তি ও বল দিয়েছিল। নির্বাচিত বার্তা, বই ১ পৃষ্ঠা ১৬, শক্তি।